Korean Fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আপনাদের হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 126তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbdr@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে থাকুন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, ANTHEHOROROR WORLDBD aftonthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন এবং দেখেছেন যে আমরা পডকাস্ট প্রোগ্রাম শুরু করেছি আলহামদুলিল্লাহ। প্রতি শুক্রবার আমাদের পডকাস্ট ভিডিও ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আমাদের অজানা অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা জানতে চাই। ভয়ের ঘটনা শুনলে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন কিন্তু জেগে ওঠে। সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের অনেক সময় মন মতো হয় না। কোনো না কোনো জায়গায় আমাদের একটা কিন্তু থেকেই যায়। আমরা চেষ্টা করেছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পেতে পারি কিনা। এই সমস্ত বিষয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি, আর এই প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া। এরকম অনেক রহস্যময় বিষয়গুলো নিয়েই আমরা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব, তাদের মুখ থেকে শুনব সেই বিষয়গুলো। তবে একটি কথা বলে রাখছি, পডকাস্ট প্রোগ্রামে আমরা কিন্তু কোনো ঘটনা শেয়ার করব না। অনেকেই বলেছেন যে ঘটনা আফনান ভাইয়ের মুখে শুনতে চাই। হ্যাঁ, ঘটনা ইনশাল্লাহ আমি আমার মতো করেই বলবো, আমার মুখে ইনশাল্লাহ বলবো, তবে তাদের কাছ থেকে ভিন্ন কিছু শুনব যেগুলো আসলে ঘটনার মধ্যে বলা সম্ভব হয় না। ওভাবে সময়ের অভাবেই হোক বা ওই জিনিসগুলো বলতে গেলে ঘটনার মূল যে আকর্ষণ সেটাও অনেকটাই ম্লান হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো জানার জন্য আমরা আলাদা একটা সেগমেন্ট চালু করেছি। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের জন্য দারুণ দারুণ শিক্ষণীয় হবে ইনশাল্লাহ। সেই সাথে অনেক অজানা জিনিস আমরা সবাই জানতে পারব। আমি যেমন জানতে পারব, আমরা শুধু একজন জানলে তো হবে না, জ্ঞান ছড়িয়ে দিতে হবে, সবাই মিলে যেন জানতে পারি। জ্ঞান গোপন রাখার জিনিস নয়, এটা ছড়িয়ে দিতে হবে। আর এই এলএমগুলো যেন সদগায় জারিয়া হিসাবে আমাদের জন্য থেকে যায়, এই প্রচেষ্টা এবং উদ্দেশ্য নিয়েই আমরা শুরু করেছি পডকাস্ট প্রোগ্রাম। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম জুলফিকার আলী। ওনার বাড়ি কক্সবাজারে, তবে ঠিক কোন উপজেলায় এটা উনি সঙ্গত কারণেই বলতে চাননি, এর পেছনেও কারণ রয়েছে। তো চলুন মূল ঘটনায় চলে যাই। উনি জানিয়েছেন যে ওনার যে উপজেলা এর আশেপাশে কিন্তু গরমকালে লবণ চাষ করা হয় আর বর্ষাকালে মাছ চাষ করা হয়। চাষের সময় ওই বিশেষ করে মাছ চাষ আর কি প্রজেক্টের মালিকরা লোক রাখত এই প্রজেক্টগুলো দেখাশোনা করার জন্য, যাতে মাছ চুরি বা ডাকাতি না হয়। তো একজন ব্যক্তি সম্পর্কে প্রতিবেশী চাচা হন, তার নাম হচ্ছে আফসার। উনিও এরকম প্রজেক্টে চাকরি করতেন, বেশ ভালো বেতন পেতেন। আর উনি যখন এই ধরনের প্রজেক্টগুলোতে ঢুকেছেন তখন সাল 2000 সাল, আর সময়টা কিন্তু 2005 সালের কিছুটা আগে। মাছের প্রজেক্টগুলোতে চোর ডাকাত এগুলোর উপদ্রব খুব বেশি ছিল, আর এছাড়াও এই ভূত প্রেতের উপদ্রব তো ছিলই। কক্সবাজার এরিয়াতে যেই মাছের প্রজেক্টগুলো রয়েছে ওখানে ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষ করে যারা এই ঘেরগুলো পাহারা দেন। তো আফসার চাচা উনি ওরকম একটা ঘেরে চাকরি করতেন, বেশ কিছুদিন পরপর বাড়িতে যেতেন। বাড়িতে যাবার পর এক জায়গায় আড্ডা দিতে গিয়ে 10-15 জনকে সাথে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা শেয়ার করতেন, চুরি ডাকাতি কিভাবে হয়, কিভাবে এদেরকে তাড়িয়েছেন সাহসিকতার সাথে, সেই গল্প যেমন করতেন ঠিক তেমনি ভূতুরে গল্পও করতেন। উনি খুবই মিশুক প্রকৃতির লোক ছিলেন, অনেক উচলম্বা। ছয় ফুটের উপরে উনার উচ্চতা, সুঠাম দেহ। এই কারণে চোর ডাকাত উনাকে দেখলে দূর থেকে পালাতো, তারাই মনে করতো মনে হয় ভূত প্রেত বা দানবীয় কেউ আসতেছে আর কি, এমন একটা অবস্থা। উনিও লাঠি একটা হাতে নিয়ে বেদম প্রহার করতেন যদি একটাকে কাছে পেতেন আর কি। তো যাই হোক, এরকম অনেক ঘটনাই তো আসলে উনি বলতেন, ছোট ছোট ঘটনা। এদিকে হয় কি, জুলফিকার আলী ভাই ওনার লেখাপড়ার সুবিধার্থে পরিবার কক্সবাজার শহরে চলে আসে এবং সেখানে একটা নাম করা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। তখন কিন্তু জুলফিকার চাচার সাথে খুব একটা, মানে জুলফিকার ভাইয়ের সাথে এই আফসার চাচার খুব একটা দেখা হতো না। তবে এই আফসার চাচা যখন কক্সবাজার শহরে আসতেন তখন কিন্তু জুলফিকার ভাইদের বাসায় আসতেন, এসে গল্প গুজব করতেন, আবার চলে যেতেন, যেহেতু খুব মিশুক স্বভাবের লোক ছিলেন আর কি। একদিন খবর আসে, খবরটা এরকম যে এই আফসার চাচাকে খুবই ভয়ঙ্কর অবস্থাতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, তাকে এমনভাবে আঘাত করা হয়েছে তার অবস্থা ভালো না। মূলত ভোরের দিকে কৃষকরা তাকে খুঁজে পেয়েছিল, তারপর বাড়িতে দিয়ে যায়। এই খবর শোনার পর এই জুলফিকার ভাইদের বাসা থেকেও লোকজন চলে যায়, যেহেতু উনি সবসময় আসতেন, শহরে আসলেই জুলফিকার ভাইদের বাসায় আসতেনই, আর ওনারাও তাকে মেহমানদারি করাতেন, তাদের সাথে সুসম্পর্ক ভালো ছিল, যদিও বা রক্তের সম্পর্কে আত্মীয় তারা ছিলেন না কেউই। এই খবর পাওয়ার পর এই জুলফিকার ভাইয়ের বাবা, জুলফিকার ভাই ওনারা তো গিয়েছেন এই আফসার চাচাকে দেখার জন্য। গিয়ে দেখা গেল যে আফসার চাচা শুয়ে আছেন, কবিরাজ আসছেন। গ্রামের লোকজন কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। কবিরাজের মুখে হতাশার ছাপ, কি ঘটনা? এই জুলফিকার ভাই, তারপর ওনার বাবা, অন্য যারা ছিলেন আর কি, তখন দেখলেন যে এই আফসার চাচার বড় ছেলে, তার নাম হচ্ছে রাকিব, তাকে এক পাশে ডেকে নিয়ে গেলেন কবিরাজ, কিছু একটা বললেন। বলার পর কবিরাজ মন খারাপ করে চলে গেলেন, তবে রাকিবের চেহারায় বিরক্তির ভাব দেখা গেল। পরে লোকজন যখন জিজ্ঞেস করল যে ঘটনাটা কি, কি হয়েছে, তখন রাকিব বলছেন যে কবিরাজ বলতেছে আমার বাবা একদমই সুস্থ, কিন্তু কিন্তু কি, তখন ওই রাকিব বলতেছে যে কবিরাজ সাথে এটাও বলল যে আমার বাবা নাকি সামনের মঙ্গলবার মারা যাবেন, এটা কোনো কথা হইল? তার উপর নাকি কোনো জিনপরির আসন নাই, সে একদম সুস্থ, অথচ সে নাকি সামনের মঙ্গলবারই মারা যাবেন। ঘটনাটা কি হয়েছে, কবিরাজ আরো বিস্তারিত কি বলেছেন সবাই জানতে চাইলে সে রাকিব বললেন যে এক পিশাচের আক্রমণের শিকার হয়েছে আমার বাবা, আর আমার বাবার শরীরের মধ্যে নাকি এই যে রক্তের যে লাল রং, এই লাল রঙের রক্ত নাই, এই রক্ত নাকি সব সাদা হয়ে গেছে, তার রক্তে লাল রঙের উপস্থিতি নেই। এই কথা শোনার পর লোকজন বলল আচ্ছা, এই কবিরাজের কথা এত বিশ্বাস করার দরকার নাই, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, পরীক্ষা নিরীক্ষা করাও। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ওই দিনই কক্সবাজার শহরে ব্লাড টেস্ট করানো হলো, অন্যান্য টেস্টগুলো করানো হলো। ডাক্তার বললেন যে এই রোগীর রক্ত তো একদম স্বাভাবিক, তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাকই আছে, তারপর তার তো কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না, হ্যাঁ সে দুর্বল এই তো, তাছাড়া কিছু না, এমনি কিছু ওষুধ দিয়ে দিয়েছে আর কি। এরপর তো রাকিব সেই কবিরাজকে একদম তার চোদ্দ গোষ্ঠী তুলে একদম গালিগালা শুরু করে দিয়েছে, ভণ্ডামি করার জায়গা পায় না, এটা সেটা কত ধরনের কথাবার্তা। তারপর আবার রাকিব আর একটা কথাও বলেছিল যে মৃত্যুর পূর্বে নাকি তার বাবার রক্তবমি হবে, আর এই রক্তের রংটা হবে সম্পূর্ণ রকমের কালো। যাই হোক, লোকজন এই কথাগুলো আর কেউ বিশ্বাস করেনি। এদিকে আফসার চাচাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ঘটনাটা কি হয়েছে, তখন আফসার চাচা বলতে শুরু করলেন ওই রাতের ঘটনা। রাত আনুমানিক দুটোর মতো বাজে, আফসার চাচা কি করেছেন, উনি বাইরে বেরিয়েছেন, ঘুম আসছিল না, চিন্তা করলেন যে যাই একটু ওয়াশরুমে যাই আর একটু হাঁটাহাঁটি করি। আফসার চাচাদের বাড়ি কিন্তু পূর্ব পাশে, আর এই যে জুলফিকার ভাই ওনাদের বাড়ি কিন্তু পশ্চিম পাশে, মাঝখানে একটা সুপারি বাগান। তো এই সুপারি বাগান যেটা ছিল, অনেক বড় বড় সুপারি হতো বা এখনো হয় সেখানে, ওই সুপারি কিন্তু চুরি করার জন্য লোকজন আসতো। তো উনি যখন বাইরে বেরিয়েছেন দেখলেন একটা সুপারি গাছের আড়ালে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, বেশ লম্বা সম্বাই মনে হচ্ছে ওনার উচ্চতার আর কি, যেহেতু উনি নিজেও বেশ লম্বা ছিলেন। উনি এটা দেখেই চিন্তা করলেন যে কি ব্যাপার, নিশ্চয়ই কোনো চোর হবে। আমাকে বাইরে বের হতে দেখে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। এখন সুপারি গাছ তো চিকন, এটার আড়ালে লোকালেও কিন্তু বডি দেখা যায়। সুপারি গাছ তো আর মোটা হয় না যে পুরো একটা বডিকে আড়াল করে ফেলতে পারবে। উনি দূর থেকে বলছেন, এই কে রে ওখানে? কোনো উত্তর আসে না। বেশ কয়েকবার বলার পর যখন কোনো উত্তর আসে না, উনি নিশ্চিত হলেন এটা চোরই হবে। তখন উনি কি করেছেন, পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে নিয়েছেন, ডাল ভেঙে ওদিকে এগিয়ে গিয়েছেন। যেই না এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ করে ওখান থেকে আওয়াজ আসতে শুরু করে। আমরা যদি নাক চেপে ধরে কথা বলি, যেমন নাকি নাকি কথা হয়, ওই রকম কথা বলছে, যাই আফসার তুই আমাকে বিরক্ত করছিস কেন, যা ঘরে যা। এই কথা শোনার পর আফসার চাচার তো মেজাজ বিগড়ে গেছে। আমি বিরক্ত করছি মানে, বেটা আমার সুপারি বাগানে এসে সুপারি চুরি করতেছিস, আবার বলে আমি বিরক্ত করতেছি? মেজাজ তো কিসে বিগড়ে, লাঠিটা নিয়ে উনি যেই না এগিয়ে গিয়েছেন, তখন দেখেন এটা একটা নারী অবয়ব। একটা নারী অবয়বকে আঘাত করবেন? কিন্তু নারী অবয়ব তো সুপারি গাছে উঠে সুপারি চুরি করতে পারবে না, শাড়ি পরা। যদিও বা উনি এটা চেহারা দেখতে পাচ্ছেন না অন্ধকারের ভেতরে, সুপারি গাছের পাতার ফাঁক দিয়ে যতটুকু চাঁদের আলো আসছিল ততটুকুই বোঝা যাচ্ছে, তবে চেহারা বোঝা যাচ্ছিল না। তবে তার হাত পা স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল। আফসার চাচা চিন্তা করলেন যে মনে হয় সুপারি কুড়াতে এসেছিল, তার জন্য তো লাঠি নিয়ে এভাবে আঘাত করা যায় না। তবু উনি একটা বিষয়ে চিন্তা করলেন যে এ আমাকে বলছে যে আমাকে বিরক্ত করছিস কেন, আমি বিরক্ত করলাম? সে চুরি করতে এসে আবার বলছে যে আমি বিরক্ত করতেছি, তো এটা নিয়ে সে কথা কাটাকাটি শুরু করে। এও বলে, এই আফসার চলে যায় এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। আফসার চাচার মেজাজ গরম হয়ে একটা পর্যায়ে উনি এই সুপারি গাছের ডাল দিয়ে ওই জিনিসটাকে আঘাত করে বসলেন। যেই না আঘাত করেছেন, সাথে সাথে ওই অবয়বটা উনার উপর ঝাঁপিয়ে পড়েছে। বেদম মার, এমন মার যে আফসার চাচা আসলে নিজেকে রক্ষা করতে পারছেন না। মোটামুটি মিনিট খানেক হবে এরকম, আফসার চাচা তখন বেশ নেতিয়ে পড়েছেন। আর আফসার চাচা এটাও খেয়াল করলেন যে এই অবয়বটাও মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। চিন্তা করলেন মনে হয় এই জিনিসটা তাকে এখন ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু তা হলো না। ওই জিনিসটা খপ করে আফসার চাচার হাত চেপে ধরেছে, চেপে ধরে হাঁটতে শুরু করছে। আফসার চাচাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আফসার চাচার কিন্তু শরীরে কোনো জোরই নেই, উনি জাস্ট শুয়ে আছেন আর তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে আফসার চাচা কিন্তু বুঝতে পেরেছিলেন। উনি দেখতে পেলেন নিতে 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 একটা কবরস্থানের কাছে নিয়ে আসলো, তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়ালো, মনে হলো সে কিছু ভাবলো। 30 সেকেন্ড বা এরকম কাছাকাছি একটা সময় সে দাঁড়িয়েছে, এরপর আবার টানতে শুরু করেছে। টানতে টানতে বেশ কিছুটা দূরে একটা বিল রয়েছে, ওখানে এই বিলটাকে উত্তরের বিল বলে, ওই উত্তরের বিলের ওখানে নিয়ে গিয়ে ওনাকে আবার বেধরক মার শুরু করেছে। একটা পর্যায়ে আফসার চাচা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তো সকালবেলা কৃষকরা ওনাকে খুঁজে পেয়েছে। তো এ কথা যখন মানুষজন জেনেছেন, সবাই বলেছেন ও কিছু না, কবিরাজ তো তার মতো করে কথা বলে গেছে, ভয়ের কোনো কারণ নাই, তুমি ঠিকঠাক আছো, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ইনশাল্লাহ তেমন কিছু ধরা পড়েনি। তো যাই হোক, এই ঘটনার মোটামুটি 1-2 দিনের মধ্যে উনি মোটামুটি স্বাভাবিক হয়ে যান, কি শারীরিকভাবে। এমনিতে কোনো অসুবিধা দেখা যাচ্ছিল না, উনি কোনো স্বপ্নও দেখছিলেন না। এর ভিতরে উনি একদিন আসছেন, দিনটা ছিল রবিবার, জুলফিকার ভাই মনে করতে পারেন আর কি, দিনটা রবিবার ছিল। কক্সবাজার শহরে এসেছেন ওনাদের বাসায়, এসে দেখা গেল যে উনি বেশ আনমনাভাবেই খুব হতাশা নিয়ে কথা বলছেন। কথা বলছেন যে কয়দিন যে বাঁচবো জানি না রে, কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিস তোরা, আবার দেখা হবে কিনা জানি না, এইভাবে কথা বলছেন। তখন ওনারাও বেশ অবাক হলেন, কারণ উনি তো খুব মিশুক স্বভাবের, খুব দিল খোলা মানুষ, হাসি আনন্দ করতে পছন্দ করেন, রসিকতা করেন, সেই মানুষটার এরকম আচরণ তো আসলে কেউ দেখে অভ্যস্ত নন। কেউ যেহেতু অভ্যস্ত নন, স্বাভাবিকভাবেই তাদের মনে তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে, কেন এ কথা বলছে। এই বিষয়গুলো তাকে জানালেও উনি কোনো উত্তর দেননি। সত্যি মঙ্গলবারের দিন খবর আসে, আফসার চাচা আর পৃথিবীতে নেই। ওনারাও দ্রুত সেখানে চলে যান। যাবার পর দেখা গেল যে সত্যি আফসার চাচা পৃথিবীতে নেই। তবে ঘটনাটা কি হয়েছিল? তার যে বড় ছেলে রাকিব, তিনি জানালেন হঠাৎ করে নাকি তার বাবার রক্ত বমি শুরু হয়ে যায়, আর রক্তগুলো ছিল একদম কালো মিচমিচে, অদ্ভুত রকমের এক রক্ত। এর কিছু সময় পরেই উনি মারা যান। এ কথা শোনার পর উপস্থিত সবাই বুঝতে পারলেন ওই কবিরাজ যেটা বলেছিলেন সেটা ঠিকই বলেছিলেন। কবিরাজ এটাও বলেছিলেন যে আফসার চাচার যেই রক্ত, এই রক্তটা এমনভাবে করে দিয়েছে যে উনি আর 7 দিনের উপরে বাঁচবেন না। হয়েছিল তাই, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ডাক্তারি পরীক্ষায় তার ব্লাড টেস্টে কিন্তু রক্ত সাদা আসেনি, লালই এসেছে। যখন তার বডি থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হয়েছে তখন কিন্তু লালই ছিল, সাদা ছিল না। তাহলে কবিরাজ যেটা বললেন এটা কি ছিল? আসলে কি এখানে অন্য কোনো ব্যাপার ছিল? হাফসা চাচা পৃথিবী থেকে চলে গেছেন, এখনো জুলফিকার ভাই সহ ওনার পরিবারের লোকজন আফসার চাচাকে মিস করেন। ওনার মতো দিলখোলা ভালো হৃদয়ের মানুষ খুব কমই পাওয়া যায় বলে জানিয়েছেন। যেহেতু আফসার চাচার পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমতি নিতে পারেননি, এই কারণে ওনার বাড়ির ঠিকানাটা এক্সাক্ট বলতে পারেননি। তবে উত্তরের বিল কক্সবাজারের যেখানে রয়েছে ওখানকার লোকজন বুঝতে পারবেন বা চিনতে পারবেন আফসার চাচাকে। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জুলফিকার আলী ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। আফসার চাচার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের হরর নাইটের 126তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের হরর নাইটের 126তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রাফসান রবিন। ওনার বাসা ঢাকার খিলগাঁও এলাকায়। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন ঘটনাটি আমার কাছে বেশ অন্যরকম লেগেছে। পুরো ঘটনাটি আপনারা শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি শুরু হয় 1965 সালের দিকে। ওনার দাদা, মানে রবিন ভাইয়ের দাদা এবং নানা দুজন খুবই ভালো বন্ধু ছিলেন। তাদের বন্ধুত্ব শুরু হয় সেনাবাহিনীতে যোগদানের পর থেকে। তখন যেহেতু দেশ স্বাধীন হয়নি তাই ওনারা পাকিস্তান সেনাবাহিনীতেই ছিলেন। 1965 সালের দিকে ওনারা দুজন মিলে 15 কাঠার একটি জমি কেনেন। জমি বলা ভুল হবে, কারণ ওই সময়ে এটা ডোবার মতো ছিল। 1971 মহান মুক্তিযুদ্ধের আবহ টের পেয়ে পাকিস্তান সরকার রবিন ভাইয়ের নানা এবং দাদাকে পশ্চিম পাকিস্তানে ট্রান্সফার করে দেয়। তখন ওনারা পাকিস্তানে না গিয়ে যুদ্ধে যোগদান করার ইচ্ছা পোষণ করে এবং ক্যান্টনমেন্ট থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তাদের আটক করা হয়। যুদ্ধ শেষে তাদেরকে মুক্তি দেওয়া হয়। তখন তারা ঢাকার একটি জায়গায়, যেখানে উনি জায়গা কিনেছিলেন, মানে ওনারা জায়গা কিনেছিলেন আর কি একসাথে দুজন মিলে, সেখানে একটি বাড়ি করার সিদ্ধান্ত নেন। একটি না, মানে দুজন পাশাপাশি বাড়ি করবেন আর কি। 15 কাঠা জায়গা মাটি ভরাট করে দুজনের জন্য আলাদা আলাদা বাসস্থান বানাবেন, এই পরিকল্পনা করে ওনারা কাজ শুরু করেছেন। তারা দুজনেই তাদের নিজ নিজ গ্রাম থেকে জানালা দরজা আসবাবপত্র বানানোর জন্য কাঠ সংগ্রহ করে এনেছিলেন। 1974 সালের শেষ দিকে ওনারা ওখানে বাড়ি নির্মাণের কাজ শেষ করেন। নানারটা একতলা আর দাদারটা দোতলা, তাদের বাড়ি পাশাপাশি। বাড়ি বানানো শেষ হলে দাদা এবং নানা তাদের পুরো পরিবার সহ সেখানে বসবাস শুরু করেন। দাদার বাড়িতে দোতলায় থাকতেন দাদা আর দাদি, আর এই রবিন ভাইয়ের আব্বা চাচা ফুপিরা নিচতলায় থাকতেন। সমস্যাটা শুরু হয় দাদার বাড়িতে। তারা যেদিন সবাই নতুন বাড়িতে ওঠেন সেদিন রাত আনুমানিক 2 কি 3টার দিকে। ওনার দাদার পরিবারের দাদা এবং দাদির ঘুম ভেঙে যায় প্রচণ্ড ঝড়ের শব্দে। ওনারা শুনতে পান বাইরে প্রচণ্ড বাতাস আর গাছ ভাঙার শব্দ হচ্ছে। তাই দাদা আর দাদি যেহেতু দোতলায় থাকতেন আর রবিন ভাইয়ের আব্বা চাচা ফুপিরা নিচতলায় থাকতেন, তাই উনি দোতলার জানালা বন্ধ করে এরপর নিচতলায় গিয়ে নিচতলার সব জানালা বন্ধ করে শুয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য দাদা যখন ঘুম থেকে ওঠেন, তখন উনি দেখেন যে কোনো ভাঙা ডাল বা মৃত পাতা যেগুলো গাছ থেকে বাতাসে পড়ে যায়, এগুলোর কোনো আলামতই দেখা যাচ্ছে না। উনি তো বেশ অবাক হয়ে যান, কারণ শুধু যদি তিনি শুনতেন তাহলে মনকে মানাতে পারতেন যে তিনি হয়তো বা ঘুমের ঘরে ভুল শুনেছেন, কিন্তু ঝড়ের শব্দ কিন্তু তার পুরো পরিবার শুনেছে। এইসব ভাবতে ভাবতেই উনি ওনার কাঁধে একটা স্পর্শ অনুভব করেন। তিনি পেছন দিকে যখন ফিরে তাকালেন তখন দেখলেন যে ওনার বন্ধু মানে রবিন ভাইয়ের নানা নামাজের জন্য বের হয়েছে, এই জন্য ওনাকে একা দেখতে পেয়ে কাঁধে স্পর্শ করেছে। এরপর নানা তাকে উদ্দেশ্য করে বলেন, কি ব্যাপার, এত মন দিয়ে কি ভাবছ, আমি তোমাকে ডাকলাম শুনতেও পেলে না, এই জন্যই তো কাঁধে হাত দিলাম, কোন সমস্যা? তখন দাদা তাকে পুরো ব্যাপারটা খুলে বলেন যে বাড়ির প্রথম দিন রাতেই এই ধরনের ঘটনা ঘটল। এটা শুনে নানা পুরো ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন, বললেন যখন আর্মি ক্যাম্পে নতুন ছিলাম তখন এইসব কল্পকাহিনী বলে আমাকে কত বোকা বানিয়েছ, বোকা বানিয়ে মজা নিতা, এখনো কি আমাকে এসব কল্পকাহিনী বলে এই বয়সে এসে মজা নেওয়ার চেষ্টা করছো নাকি, চলো নামাজে চলো। এই বলে উনি দাদাকে নিয়ে নামাজে গেলেন। নামাজ থেকে ফেরার পর উনি বাসায় এসে ওনার দাদির সাথে সব কথা শেয়ার করেন। তখন দাদি বলেন, হয়তো আমরা সবাই ঘুমের ঘরে ছিলাম, তাই হয়তো সবাই মিলে একই সাথেই ভুল শুনেছি, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই। তখন দাদা একটু আশ্বস্ত হলেও ওনার মন কিন্তু এটা মানতে চাচ্ছিল না, কারণ উনি নিশ্চিত ছিলেন যে উনি ঘুমের ঘরে ছিলেন না, কারণ উনি নিজ হাতেই জানালা বন্ধ করেছিলেন। কিন্তু উনি আর এটা নিয়ে কথা বাড়ানো উচিত মনে করেননি, কারণ সবাই হয়তো ভয় পাবে এই ভেবে। এরপর সারাদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলে, রাত হয় সব স্বাভাবিক। রাতে ওনারা দশটার দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ওনারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৃষ্টির মতো ঢিলের শব্দে দাদার ঘুম ভেঙে যায়। দাদা স্পষ্ট শুনতে পান বাইরে থেকে বৃষ্টির মতো ইটের ঢিল পড়ছে, শব্দটা এরকম যে একসাথে অনেক শিলাবৃষ্টি অর্থাৎ শিল যদি পড়তে থাকে তখন টিনের চালে কেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। দাদা লক্ষ্য করলেন দাদিও উঠে গেছেন এই ঢিলের শব্দে। ওনারা দুজনই বেশ অবাক হয়ে যান, কারণ এত রাতে এইরকম ঢিল মারা তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এত ঢিল একসাথে এভাবে কি কেউ মারতে পারে। ওনারা দুজন দ্রুত নিচতলায় চলে যান, কারণ তাদের বাচ্চারা ঠিক আছে কিনা সেটা দেখতে। নিচে গিয়ে দেখেন নিচে সবাই ভয়ে ঘুম থেকে উঠে বসে আছে বিছানার উপরে, সেখানেও দেয়ালে কারা যেন বাইরে থেকে ঢিল দিচ্ছে। দেয়ালে যদি বড় বড় ঢিল ছোড়া হয় ধরম ধরম করে যেরকম শব্দ হয় ওইরকম শব্দ হচ্ছে ক্রমাগত। তখন সবাই একটা ঘরে এসে জড়োসড়ো হয়ে বসে দাদা পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করেন। যখন তিনি তেলাওয়াত করছিলেন তখন তারা আরো অবাক হয়ে যান যে তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথেই ওনারা যেই ঘরে বসে আছেন সেই ঘরে ঢিল পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্যান্য ঘরে ঠিকই ঢিল পড়ছে। তখন দাদা তেলাওয়াত করতে করতে অন্য আর একটা ঘরে যান, সাথে সাথে সেখানে ঢিল পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু দাদা যেই ঘর থেকে এই ঘরে আসছিলেন সেখানে আবার ঢিল পড়া শুরু হয়ে যায়। দাদা দৌড়ে দৌড়ে আবার দাদিদের ঘরে যায়, সেখানেও তেলাওয়াত করতে থাকেন, অর্থাৎ যেই রুমে তেলাওয়াত করতে থাকেন সেই রুমে ঢিল পড়ার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু অন্য রুমে হচ্ছে। যেই রুমে একটু আগে ছিলেন যেখানে তেলাওয়াত করছিলেন সেখানেও কিন্তু আবার ঢিল পড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ যেখানে তেলাওয়াত হচ্ছে না সেখানেই এই ঢিল পড়াটা চলছে ক্রমাগত। দাদা দৌড়ে আবার দাদিদের ঘরে গিয়েছেন, তেলাওয়াত করছেন, এইভাবে কিছুক্ষণ পর ফজরের আজান হয়, সব ঢিল পড়া বন্ধ হয়ে যায়। তখন দাদা দাদি সহ বাকি সবাই বাইরে আসেন, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রাতে এত ঢিল পড়েছিল যে মনে হচ্ছিল ইটের একটা পাহাড় হয়ে যাবে, কিন্তু বাইরে আসার পর তারা এক টুকরো ইটের কোনাও দেখতে পাননি, তারা বেশ ভয় পেয়ে যান। এবার দাদা নানাকে ডাকতে থাকেন, নানা ডাক শুনে বাইরে এসে দেখেন তার বন্ধু পুরো পরিবার সহ বাইরে দাঁড়িয়ে আছে এত সকালবেলা। তখন নানা কাছে এসে এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চান, দাদা পুরো ঘটনা সব খুলে বলেন। নানা সব শুনে চিন্তিত হয়ে পড়েন, কিন্তু তার মন এই ঘটনা সহজে বিশ্বাস করতে পারছিল না। কারণ তারা দুজনের বাসাই পাশাপাশি। যদি তার বন্ধুর বাসায় সমস্যা হয় তাহলে তো তারও এই শব্দ পাওয়া উচিত, বা তার সাথেও তো এই একই ধরনের ঘটনা ঘটতে পারে, এটাই তো স্বাভাবিক। না ঘটলেও শব্দ তো পাবে, ওনারা তো কিছুই টের পাননি, তার সাথে কেন হচ্ছে না? সব শোনার পর তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে বন্ধু, আজকে রাতে তোমাদের ঘরের কোন একটা রুমে যদি আমি থাকি এটা নিশ্চিত হওয়ার জন্য, তোমাদের কি কোনো আপত্তি আছে? দাদা বলেন যে আপত্তি কিসের, থাকবে, সমস্যা কি? দোতলার একটা রুমে ওনার থাকার ব্যবস্থা করা হয় ওই রাতে। সারাদিন কিন্তু সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। রাতে খাওয়া দাওয়া করে এই রবিন ভাইয়ের নানা ওনার দাদার বাসায় চলে আসেন। এরপর দোতলার একটা রুমে ওনাকে নিয়ে যাওয়া হয়। নানা দাদা কিছুক্ষণ গল্প করে যে যার রুমে ঘুমাতে চলে যান। আনুমানিক রাত তিনটার দিকে রবিন ভাইয়ের নানার ঘুম ভেঙে যায় প্রচন্ড ঢিল পড়ার শব্দে। ওনার মনে হচ্ছিল কোটি কোটি মানুষ যেন তাদের বাড়ি লক্ষ্য করে একসাথে ঢিল ছুটছে। উনি বেশ ভয় পেয়ে রুম থেকে বের হয়ে এসে দেখেন তার বন্ধুর পুরো পরিবার তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন দাদা নানাকে লক্ষ্য করে বলেন যে এইবার তো দেখলা কি হচ্ছে আমাদের সাথে। নানা ভয়ে ভয়ে হাসুচোক মাথা নাড়েন। তখন দাদা কিছু সুরা তেলাওয়াত করতেই তাদের রুমে ঢিল পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু অন্যান্য রুমে ঠিকই ঢিল পড়ছিল। ফজরের আজান না হওয়া পর্যন্ত রবিন ভাইয়ের দাদা একটানা বিভিন্ন সুরা পড়তে থাকেন। একসময় ফজরের আজান দিতেই সব স্বাভাবিক হয়ে যায়। তখন নানা দাদাকে বলেন যে আজকেই ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে এটা নিয়ে কথা বলতে হবে। দাদাও রাজি হয়ে যান। এরপর দুজন বাড়ি থেকে বের হয়ে যান নামাজ পড়ার উদ্দেশ্যে। নামাজ আদায়ের পর তারা দুজন ইমাম সাহেবের সাথে গত রাতের বিষয় নিয়ে আলোচনা করেন। দাদা প্রথম থেকে সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলেন। সব শুনে ইমাম সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন। তিনি বেশ কিছু বই ঘাটাঘাটি করে এরপর বলেন, আসরের নামাজের পর আপনাদের বাড়ির দিকে আমি ইনশাল্লাহ আসব, আপাতত আপনারা বাসায় যান। ইমাম সাহেবের আশ্বাস পেয়ে তারা দুজন বাড়িতে ফেরত আসেন। এভাবে দেখতে দেখতে আসরের সময় হয়ে আসে। ইমাম সাহেব তার কথা মতো আসরের নামাজের পর তাদের বাড়িতে আসেন। যেহেতু নানা এবং দাদার বাড়ি পাশাপাশি, তাই উনি দুটো বাড়ি ভালোমতো পর্যবেক্ষণ করেন। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর উনি বললেন, আমি তো অনেকক্ষণ পর্যবেক্ষণ করলাম কিন্তু কোনো কিছুর অস্তিত্বের সংকেত তো পেলাম না। এই জায়গায় আগে তো জিনেদের কোনো বসতি ছিল না, এমনটা না যে এই জায়গার উপরে বাড়ি করা হয়েছে, এখানে তাদের বসতি ছিল, অন্যান্য ক্ষেত্রে যেটা হয় আর কি, তখন ঘর বাড়িতে বিরক্ত করে, কিন্তু এইখানে কোনো জিনের বসতির অস্তিত্ব তো পাইনি, আগেও পাইনি, এখনও পাচ্ছি না। ঘটনাটা কি এটা তো আমিও বুঝতে পারছি না। আপাতত আমি আপনাদের বাড়ি বন্ধ করে দিচ্ছি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে কেউ কোনো জিনকে চালানো দেয়নি, এখানে কোনো কালো জাদুর আলামতও পাওয়া যাচ্ছে না। ঘটনা আসলেই অন্যরকম কিছু একটা হতে পারে, আপাতত বাড়ি বন্ধ করে দেই, দেখেন আজ রাতে কিছু হয় কিনা। এই বলে উনি সুরা পড়ে বাড়ি বন্ধ করে দিলেন। বাড়ি বন্ধ করে দেওয়ার পর নানা খুবই আশ্বস্ত হয়ে দাদাকে বলেন যে এই ইমাম সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, ইনশাল্লাহ সব সমস্যা কেটে যাবে। কিন্তু দাদা এর পরও আশ্বস্ত হতে পারলেন না। উনি মৃদু হেসে বললেন, বিপদ কেটে গেলে তো আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত হয়ে আসে। দাদারা সবাই রাতের খাবার খেয়ে চাপা আতঙ্ক নিয়ে ঘুমাতে চান, কিন্তু গত তিন দিনের কাহিনীর পর কারো চোখে কিন্তু ঘুম আসছিল না। অনেকক্ষণ সজাগ থাকার পর একসময় সবাই ঘুমিয়ে যান। আশ্চর্যজনকভাবে সেদিন রাতে কোনো সমস্যাই হয় না। দাদার ঘুম ভাঙে নানার ডাকে ফজরের ওয়াক্তে। তিনি ঘুম থেকে উঠে বেশ আনন্দিত হলেন, যাক আল্লাহর রহমতে তাহলে বিপদটা কেটেই গেল। তিনি আনন্দ চিত্তে অজু করে বের হলেন। বের হবার সাথে সাথে নানা তাকে জিজ্ঞেস করলেন যে কোনো সমস্যা হয়েছিল কিনা। তখন দাদা হাসি মুখেই বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। তখন নানাও চিন্তামুক্ত হয়ে এই দুই বন্ধু একসাথে নামাজ পড়তে গেলেন। এইভাবে তিন দিন কেটে গেল, কোনো সমস্যা হয়নি। ওনারাও তিন দিন যে কোনো সমস্যা হয়নি এই কারণে আগের কাহিনী সব ভুলতেই বসেছেন। কিন্তু বিপত্তি বাঁধে চতুর্থ দিনের রাতে। দাদা হালকা পাতলা ধূমপান করতেন। তিনি রাতে খাবার খাওয়ার পর সিগারেট ধরানোর জন্য ছাদে গিয়েছেন। তখন রাত 11:30 মতো বাজে। তিনি সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ ওনার সামনে বিশাল একটা কুচকুচে কালো দাঁড় কাক এসে বসল। কাকটা সোজাসুজি দাদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, নড়াচড়া নাই, সোজা তাকিয়ে আছে। দাদা বেশ অবাকই হলেন, এত রাতে তো কাক আসার কথা না। তিনি হুস হুস শব্দ করে কাকটাকে তাড়িয়ে দেবার চেষ্টা করলেন, কিন্তু কাকটা তো গেলই না। মনে হচ্ছে ওনার হুস হুস শব্দে সে এতটুকু বিচলিত হয়নি। দাদা এবার একটু ভয় পেলেন, কারণ কাক বেশ ভীতু প্রজাতির পাখি, যেখানে একটু শব্দ হলেই কাক দৌড়ে পালায়, সেখানে এত হুস হুস করার পরও সেটা যাচ্ছে না। এটা ভাবতেই হঠাৎ কাকটা উঠে দাদার পেছন দিকে উড়ে যায়। কাকটা যখনই উড়ে তার পিছনে যাচ্ছিল, তখন দাদা খেয়াল করেন তার পায়ের কাছে ছপ করে একদলা পানি পড়েছে। তিনি ম্যাচ জ্বালিয়ে দেখেন সেটা পানি না, বরং টাটকা রক্ত। তিনি এটা দেখে বেশ ভয় পেয়ে যান। ঠিক তখনই তার পেছন থেকে শুকর যেরকম ঘোদ 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 শব্দ করে, ওই রকম একটা শব্দ শুনতে পান। তিনি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে যা দেখলেন তাতে ভয়ে ওনার আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি দেখেন পাঁচ থেকে ছয় তলা সমান একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখটা কাকের মতো, তার পাগুলো শুকরের মতো। এক পা ওই অবয়বটা দাদার বাড়িতে রেখেছে, আর এক পা নানার বাড়ির ছাদে রেখেছে। সে দাদার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। দাদা এটা দেখে ওখানে বরফের মতো একদম ভয়ে জমে যান। ওই অবয়বটা দাদাকে লক্ষ্য করে বলে, কিরে কি ভেবেছিস, আমাদের হাত থেকে এত দ্রুত মুক্তি পাবি? এসব ছোটখাটো হুজুর দিয়ে আমাদের কাছ থেকে মুক্তি পাবি না, আমরা আমাদের প্রতিশোধ নেবই, প্রস্তুত থাক। এই বলে অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। দাদা তখনই এসব শুনে ওখানে জ্ঞান হারান। এদিকে ছাদ থেকে দাদা আসছে না, দাদি ছাদে গিয়ে দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন দাদি চিৎকার দিয়ে ওঠেন। তখন এই রবীন ভাইয়ের বাবা চাচা সবাই তো ওখানে চলে আসেন, ওনারা তো ওই সময় ছোট ছিলেন, সবাই মিলে ধরাধরি করে দাদাকে রুমে নিয়ে যান। পরের দিন সকালবেলা ওনার জ্ঞান ফেরে, সারা রাত ওনার জ্ঞান ফেরে নাই। তিনি দেখেন পাশে ইমাম সাহেব, তারপর নানা সহ সবাই তাকে ঘিরে আছে। তার জ্ঞান ফিরতেই ইমাম সাহেব তাকে পানি পড়া খেতে দেন, দাদা উঠে পানি খান। এরপর দাদা একটু স্থির হলে ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করেন যে এরকম কিভাবে হলো। তখন দাদা গত রাতের কাহিনী সব খুলে বলেন। সব শুনে উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান, ইমাম সাহেবও বেশ চিন্তিত হয়ে যান। তিনি বেশ ভালোভাবেই বুঝতে পারেন এটা কোনো শক্তিশালী জিনের কাজ। তখন তিনি বলেন যে আমি যেভাবে বাড়িটা বন্ধ দিয়েছি, এইটা তো কোনো সাধারণ মানের শক্তিশালী জিন অতিক্রম করে এই বাড়িতে আসার কথা না, তাহলে এটা কিভাবে হলো সেটা তো বুঝতে পারছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই জিন আপনার কাছ থেকে কিসের প্রতিশোধ নিতে চায়? আপনার কি কখনো জিন সাধনা বা তন্ত্রমন্ত্র সাধনার সাথে যুক্ত ছিলেন? কোনো জিনকে হত্যা করেছেন? রাতের বেলা কি কোনো প্রাণীকে হত্যা করেছেন? তখন নানা ইমাম সাহেবকে বলেন, আমরা কেন, আমাদের চোদ্দ পুরুষও এই ধরনের কোনো কাজ করেনি। দাদাও বলেন যে না, আমরাও তো এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত ছিলাম না, আর কখনো নিকট ভবিষ্যতে এই ধরনের কাজ করব বা দূর ভবিষ্যতে কাজ করব এগুলো তো চিন্তাও আসে না। আর অতীতে কোনো প্রাণীকে হত্যা করেছি রাতের বেলা বা অন্যান্য কোনো সময়ে, যেটার কারণে এই ধরনের সমস্যা হতে পারে, এইরকম কোনো বিষয় তো মনে পড়ে না। ইমাম সাহেব খুব চিন্তিত হয়ে পড়েন যে কোনো জিনকে কোনো প্রাণী মনে করে আঘাত করে, বা কোনো প্রাণীকে আঘাত করেছেন সেটা আসলে জিন ছিল, আবার কোনো তন্ত্রমন্ত্র সাধনাও করেন নাই, জিনও আটকান নাই, জিনকেও মারেন নাই, তাহলে ঘটনাটা কি? আবার এই বাড়িতে কোনো কালো জাদুর উপকরণও নাই, এই জায়গায় আগে কোনো জিন ছিল সেটাও বোঝা যাচ্ছে না, কেউ চালানো দেয়নি, ঘটনাটা কি? এটা খুব কঠিন একটা কাজ। সাধারণত দেখা যাচ্ছে যে কোনো না কোনো বিষয় তো বোঝা যায়, যে কোনো প্রাণীকে হত্যা করেছে সেটা আসলে জিন ছিল, এই জন্য ওরা চলে এসেছে, কোনো জায়গায় জিনেদের আবাসস্থল ছিল সেখানে ঘর বাড়ি তৈরি করা হয়েছে, তারা বিরক্ত করছে, কেউ কালো জাদু করে চালান করেছে, কোনোটাই না, তাহলে ব্যাপারটা কি? হুজুর বললেন, দেখেন এটা তো অনেক শক্তিশালী জিন, সে প্রতিশোধ নিতে চায়, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আমাকে আরো দুই দিন সময় দেন, দেখি কি করা যায়। এই বলে ইমাম সাহেব চলে যান। উনি চলে যাওয়ার পর দাদা এবং নানা দুজনেই আলোচনা করতে লাগলেন যে তারা কি এমন কাজ করেছে যার জন্য এই ধরনের বিপদ এসেছে। তারা অনেকক্ষণ আলোচনা করেও তো কোনো কুল কিনারাই করতে মানে পারলেন না আর কি। চাকরি জীবনে তো ওনারা বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, হাতে অস্ত্র নিয়ে তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, কোন ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে বলে তো মনে পড়ে না। আর মহান মুক্তিযুদ্ধের পুরো সময়টাই তো ওরা দুজন বন্দী ছিলেন। এমনটা তো আর হয়নি যে যুদ্ধ করার সময় কোন একটা সমস্যা হয়েছে, তাও তো হয়নি। তাহলে ঘটনাটা কি? সারাদিন সব স্বাভাবিকই ছিল, রাত যখন হলো তখন সবার মধ্যে একটা ভয় লাগা শুরু হয়ে যায়। নানা দাদাকে বলেন, তোমাদের বাড়িতে যেহেতু এই সমস্যা হচ্ছে তোমরা আমাদের বাড়িতে দুই দিন থাকো। তখন রবিন ভাইয়ের দুই ফুপু আর ছোট চাচা, যেহেতু ওনারা সবাই ছোট ছিলেন ওই সময়, তো তাদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সপরিবারে নানার বাসায় গিয়ে ওঠেন আর কি। কিন্তু এই যে রবিন ভাইয়ের আব্বা যেহেতু বড় ছিল, তাই নানার বাসায় উনি আর যাননি, কারণ নানার তিনজন মেয়ে ছিল আর ওনার বাবা উনি ওখানে যেতে চাচ্ছিলেন না আর কি। আর ওইদিকে নানার যে বড় ছেলে অর্থাৎ রবিন ভাইয়ের বড় মামা, উনি এই বাড়িতে আসেন। এই বাড়িতে তখন রবিন ভাইয়ের বড় মামা আর রবিন ভাইয়ের মানে বাবা আর কি, ওনারা দুজন থাকবেন। ওনার বড় মামার তো অনেক সাহস, ওনারা এক রুমে দুজন ঘুমিয়েছিলেন। গভীর রাতে বড় মামার ঘুম ভেঙে যায়, তিনি শুনতে পান যে বাইরে থেকে তার আব্বা ডাকছে, অর্থাৎ রবিন ভাইয়ের নানা ডাকছে, নাম ধরে ডাকছে, একবার দুবার না বেশ কয়েকবার। তিনি মনে করলেন যে ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন রবিন ভাইয়ের বড় মামা রবিন ভাইয়ের বাবাকে ডাক দেন, কিন্তু ওনার বাবা তো গভীর ঘুমে আচ্ছন্ন, কি আর করা, বড় মামার সাহস যেহেতু বেশি তিনি একাই বের হয়েছেন। বাইরে যাবার পর দেখেন যে একজন দাঁড়িয়ে আছে, যেহেতু অন্ধকার ছিল চেহারা ওভাবে বোঝা যাচ্ছিল না। উনি বললেন যে কে, আব্বা নাকি? তখন ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ আমার সাথে আয়। এই বলে ওনার আব্বা মানে রবিন ভাইয়ের নানা হাঁটা দিয়েছেন, বড় মামা ওনার সাথে হাঁটতে লাগলেন। যখন বড় মামা দেখলেন ওনার আব্বা ওনাদের বাসা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন তার মনে সন্দেহ হয়। উনি থমকে দাঁড়িয়ে বলেন যে আব্বা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? তখন ওনার আব্বার বেশধারী ওই অভাবটা বলে, বেশি কথা না বলে আয় আমার সাথে। তখন তো বড় মামার সন্দেহ আরো বেড়ে গেল। উনি বলেন আমি এত রাতে বাড়ির সীমানার বাইরে যাব না। এই বলেই উনি উল্টো দিকে ঘুরে দিয়েছেন ঘরের ভিতরে দৌড়। তখন ওই অবয়বটা বেশ মোটা গলায় বলতে লাগে, তোদের সব কয়টাকে শেষ করব, যাকে বাঁচানোর জন্য তুই পাহারাদার হয়েছিলি, পারলে তাকে বাঁচা। বড় মামা এটা শুনে আরো ভয় পেয়ে যান এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে এই রবিন ভাইয়ের আব্বার রুমের দিকে ছুটতে থাকেন। ওনার দাদার বাড়িতে আসার পর গিয়ে দেখেন যে ওনার আব্বা রুমে নেই, অথচ বড় মামা ওনাকে রুমেই রেখে এসেছিলেন। তখন তিনি আরো ভয় পেয়ে চিৎকার করে সবাইকে ডাকলেন। তখন নানা বাড়ি থেকে নানা দাদা বের হয়ে আসেন এবং দেখেন যে বড় মামা ভয়ে অস্থির হয়ে আছেন। বড় মামা তাদেরকে সব খুলে বলেন। তখন তারা এই রবিন ভাইয়ের আব্বাকে খুঁজতে বের হন। দোতলা বাড়ির সব রুম খুঁজে ওনাকে পাওয়া গেল না। আশেপাশে খোঁজা শুরু হল। একটু পরেই বড় মামা আর দাদার চিৎকার শুনতে পেলেন আর কি সবাই। তখন দেখা গেল যে এই যে রবিন ভাইয়ের আব্বা একটা গাছের নিচে পড়ে আছে, মানে বাড়ির পাশেই আর কি। তাড়াতাড়ি করে সবাই রবিন ভাইয়ের আব্বাকে ধরে নানা বাড়িতে দিয়ে আসেন। ততক্ষণে তাদের চিৎকারে দাদি নানি সহ বাকি সবাই তো জেগে গেছেন। তারা সবাই এসে দেখেন যে এই অবস্থা, আর রবিন ভাইয়ের আব্বার হাতে পায়ে অনেক আঁচড়ের দাগ। তখন চোখে মুখে পানি ছিটা দেওয়া হয় আর কি। এরপর রবিন ভাইয়ের আব্বা চিৎকার করে উঠে বসেন। তখন তাকে সুরা পরে ফু দিয়ে শান্ত করে পানি খাওয়ানো হয়। এরপর দাদা জিজ্ঞেস করেন, তুই বাড়ির বাইরে কি করতে গিয়েছিলি? তখন রবিন ভাইয়ের আব্বা জবাই বলেন, আমি তো যাই নাই, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি কে যেন আমার দুই পা ধরে এমন একটা হ্যাচকা টান মারল, আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে বিছানা থেকে নামিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। তখন আমি বাড়ির গেট ধরে ফেলি, আমি সবাইকে ডাকতে যাব, তখনই আর একটা লোমশ হাত আমার মুখ চেপে ধরে, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল দেখে আমি ধস্তাধস্তি করি কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে আমার সাথে কি হয়েছে জানি না, আমি তখন চোখ খুলে দেখি তোমরা আমার পাশে। সবাই রবিন ভাইয়ের আব্বার এই কথা শুনে ভয় পেয়ে যায়, কারণ ওই জিনিসটা এতদিন সবাইকে ভয় দেখাচ্ছিল কিন্তু কারো কোনো ক্ষতি করেনি, এখন দেখা যাচ্ছে সে ক্ষতি করা শুরু করে দিয়েছে। বাসার সবাই এখন ভাবতে লাগলো এইভাবে চলতে থাকলে তো খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই দাদা এবং নানা তখনই ইমাম সাহেবের বাড়ির দিকে রওনা দিলেন। ইমাম সাহেবের বাড়িতে তারা যখন আসলেন তখন দেখলেন ইমাম সাহেব বের হচ্ছেন ফজরের নামাজের জন্য। তখন তাদের দুজনকে দেখে ইমাম সাহেব বললেন, আসেন আগে নামাজ পড়ে নি, তারপর কথা বলি। ওনারা মসজিদে গিয়ে একত্রে জামাতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে তারা ইমাম সাহেবকে সবকিছু খুলে বললেন। ইমাম সাহেব সব শুনে বললেন, অবস্থা যা, এটা দেখে মনে হচ্ছে আপনাদের কাছে সময় খুবই কম। আমার এলেমের সর্বোচ্চ দিয়ে আজকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ, চলেন দেখি আপনাদের বাসায়। এই বলে ওনার তিনজন দাদাবাড়ির দিকে চলে আসলেন। ইমাম সাহেব বাসার সীমানায় ঢুকেই একটা বড়ই গাছের ডাল বের করলেন, এরপর সুরা পড়তে পড়তে সেটা দিয়ে বাসার চারপাশে স্কোয়ার শেপের একটা বন্ধনী দিতে থাকলেন, যেটা বাড়ি মানে এমনভাবে দিচ্ছিলেন যাতে বাড়িটা ওই বন্ধনীর ভেতরে থাকে। তিনি স্কোয়ার শেপের তিন কোণা মেলাতে পারলেও চতুর্থ কোণা কোনোভাবেই মেলাতে পারছিলেন না। তিনি সব শক্তি দিয়ে চেষ্টা করলেও তার হাত কোনোভাবেই সামনে যাচ্ছিল না, মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার হাতকে ধরে রেখেছে। তিনি অনেক চেষ্টা করছেন, কোনোভাবেই তিনি সফল হলেন না। এরপর তিনি দাদা এবং নানাকে বলেন, এই কাজ আমার সাধ্যের বাইরে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোনোভাবেই চতুর্থ দাগটা দিতে পারছি না। তার মানে এখানে এমন কোন শক্তি কাজ করছে যে আমাকে এই দাগটা দিতে দিচ্ছে না। আপনারা কখনো শুনেছেন যে কোন হুজুর বা কবিরাজ তারা একটা বন্ধনী দেবে, এই বন্ধনী দিতে গিয়ে তাদের হাত আটকে গেছে? তাহলে বুঝতে পারছেন এটা কি শক্ত কাজ, আমার দ্বারা তো এটা হবে না। তবে আমি একটা কাজ করতে পারি, আমি একটা ঠিকানা দিই, সেখানে যান। এরপর ওই হুজুর ঢাকার কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদে চলে যেতে বলেন, সেখানকার তৎকালীন পেশ ইমামের সাথে দেখা করতে বলেন। আর এই যে হুজুর যিনি মানে যিনি পাঠালেন তার নাম ছিল ইব্রাহিম খলিল। উনি বলেন যে সেই হুজুরের কাছে গিয়ে বলবেন যে ইব্রাহিম আপনার কাছে পাঠিয়েছে, আর এই বিষয়ে বিস্তারিত ওনাকে বলবেন। আশা করি ইনশাল্লাহ উনি এটার একটা সমাধান দিতে পারবেন, আপনার দ্রুত এখনই সেখানে রওনা দিন। এই কথা শোনার পর ওনারা রওনা দিলেন। তো এখানে এসে ওনারা জোহরের নামাজ আদায় করবেন, এরকম একটা পরিকল্পনা ছিল। তো যেহেতু এটা খুব একটা দূরের পথ ছিল না, ঢাকার ভেতরই তো একটা বিশেষ জায়গায় ছিল, তো ওনারা সেখানে চলে আসেন। জোহরের নামাজ আদায় করার পর ওনারা দেখলেন সাদা জুব্বা পরা একজন হুজুর মিম্বরের কাছে বসে জিকির করছেন। ওনার বয়স ওই সময় 70-এর কাছাকাছি হতে পারে, মানে 60-এর বেশি হবে, 70-এর মধ্যে। নানা কাছে গিয়ে সালাম দেন, কিছুক্ষণ পর সেই হুজুর মুখ তুলে নানার দিকে তাকান, সালামের উত্তর দেন। নানা তখন বলেন, আমরা একজন হুজুরের কাছে এসেছি, হুজুরের নাম বলেন। তখন বলেন যে আপনি কি বলতে পারবেন উনি কোথায়? উত্তরে সেই হুজুর বলেন, ওনাকে আসলে কি দরকার বলবেন? তখন নানা বললেন যে আমাদেরকে ইব্রাহিম খলিল হুজুর পাঠিয়েছেন তার কাছে। তখন উনি বলেন যে আমি সেই ব্যক্তি যার কাছে আপনি এসেছেন বা আপনারা এসেছেন। এখন বলেন তো ইব্রাহিম কেন আমার কাছে আপনাদেরকে পাঠিয়েছে? তখন নানা সবকিছু খুলে বললেন। হুজুর সব কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। এরপর তিনি বলেন যে আমাকে দুটো দিন সময় দিতে হবে, প্রস্তুতি মানে সবকিছুতে একটা ব্যাপার স্যাপার আছে, প্রস্তুতি নিতে হবে। এখন দাদা এতক্ষণ চুপচাপ ছিলেন, নানাই কথা বলছিলেন, যখনই হুজুর বলেছেন দুটো দিন সময় দিতে হবে তখন তো দাদা কান্না করতে থাকেন এবং বলতে থাকেন যে হুজুর আমার বাচ্চারা বিপদে, আমার ছোট ছোট বাচ্চা, প্রতি রাতেই এই জিনিসটা এসে প্রচন্ড রকমের বিরক্ত করছে। গত রাতে আমার বড় ছেলেকে আল্লাহ হাতে ধরে বাঁচিয়েছেন, আল্লাহর দোহাই লাগে, আপনি আমাদেরকে একটা দ্রুত সমাধান দেন। এখন আল্লাহর দোহাই দিয়ে ফেলেছেন, এখন তো হুজুর উনি বলছেন যে আপনি আল্লাহর দোহাই দিলেন, এখন কি করি, চলেন এখনই যাব। তবে প্রস্তুতির একটা ব্যাপার থাকে, তবুও যতটুকু প্রস্তুতি আমার সবসময়ের জন্য থাকে সেটা নিয়েই আপনাদের সাথে এখন যাব। ওনাদেরকে কিছু সময় বসতে বলে হুজুর ওনার রুমে চলে যান, সেখানে ওনার একটা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস সাথে নেন, এরপর বের হয়ে যান। এরপর রবিন ভাইয়ের দাদা নানা সহ সেই হুজুর এই বাসার উদ্দেশ্যে রওনা দেন, চলে আসেন। তবে মাঝখানে তো লাঞ্চ করতে হয়েছে, ধীরে সুস্থে আসতে হয়েছে, তবে ওনারা আসরের পরই এই বাসায় চলে আসেন। হুজুর যে সময়টুকু থাকবেন না, নামাজটা পড়ানোর জন্য তো লোকও ঠিক করে দিতে হবে, এটার জন্য তো একটু সময় লাগে, তখন তো মোবাইল ফোন ছিল না যে দ্রুত যোগাযোগ করে উনি কাউকে সেট করে দিয়ে যাবেন, এতটুকু সময়ের জন্য তো দেরি তো হবেই। যাই হোক, উনি আসরের পরপরই সবাইকে নিয়ে চলে আসেন এখানে, এসেই বলেন যে আমাকে নামাজ পড়ার জন্য একটা আলাদা রুম দিন, আমি নামাজ পড়ে কিছু আমল করব, এরপর আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ সমস্যার সমাধানের চেষ্টা করব। নানা ওনাকে ওনাদের বাসার, অর্থাৎ দাদা বাসা না আর কি, নানাদের বাসার একটা রুম ঠিক করে দেন। উনি রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেন। প্রায় এক ঘন্টা পর উনি রুম থেকে বের হয়েছেন। এরপর তিনি বাসার পেছনে যেখানে ডোবার মতো একটা জায়গা তখনও ছিল আর কি, ওখানে গিয়েছেন। উনি ওনার ব্যাগ থেকে ছোট্ট একটা কড়ই গাছের চারা বের করেছেন আর একটা অজানা গাছের ডাল, এটা যে আসলে কোন গাছের ডাল এটা ওই বাড়ির কেউ বুঝতে পারেননি, ওই ডাল দিয়ে তিনি চারপাশে একটা ছোট্ট বৃত্ত অঙ্কন করলেন। অর্থাৎ এই যে যেই কড়ই গাছটা যেটা বের করেছেন চারাটা, এটা তো লাগিয়েছেন ওইখানে, এইটার চতুর্দিকে একটা ছোট্ট বৃত্ত, খুব বেশি বড় না। এরপর অঙ্কনকৃত বৃত্তের সামনে আর একটা বড় বৃত্ত এঁকেছেন আর কি, মানে একটা ছোট একটা বড়। ছোট বৃত্তের মাঝখানে ওই যে কড়ই গাছটার চারা তো উনি পুঁতে তো দিয়েছেনই আগে থেকেই, তো বড় বৃত্তের ভেতরে উনি ঢুকে মনোযোগ দিয়ে বিভিন্ন সূরা পড়তে থাকেন। এইভাবে এক ঘন্টারও বেশি তিনি সূরা পড়তেই থাকেন, মাঝখানে কোনো থামাথামি নেই। কিছুক্ষণ পর সবাই শোনে প্রচণ্ড বাতাসের শব্দ, কিন্তু এই বাতাস কারো গায়ে লাগছে না, এমনকি গাছের কোনো পাতাও নড়ছে না। অনেক সময় দরজা জানালা বন্ধ অবস্থায় আমরা বাতাসের হু 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 শব্দ শুনতে পাই না, ওই রকম শব্দ এরকম হচ্ছে। এরকম শব্দ যখন হচ্ছে ওনারা বেশ একটু চমকেই যান আর কি। হঠাৎ করে বাতাসের শব্দ থেমে যায় আর ওনারা ওই ছোট বৃত্তের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। সবাই দেখেন দাদার বর্ণিত সেই ছাদের যে কাকটা, ওই কাকের মতো দেখতে একটা কাক ওই ছোট বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে এবং বেশ রাগি চোখ নিয়ে শুকরের মতো ঘোদ ঘোদ আওয়াজ করছে, অথচ কাকের কিন্তু কা কা আওয়াজ করার কথা। তখন হুজুর সেই অভাবটাকে বলে উঠলেন, কে তুই, তুই কেন এই পরিবারের পেছনে লেগেছিস, কি চাস তুই? তখন সেই অভাবটা মানুষের মতো বলে ওঠে, এই বেটা হুজুর ভালোই ভালো আমাকে ছেড়ে দে, তা না হলে এদের তো মারবই, তার আগে তোকে মারব। এই কথা শুনে হুজুর রেগে গিয়ে বললেন, তোর মতো নিচ প্রাণী আমাকে মারবে, আয় আয় আসলে দেখি কে কাকে মারে। এই বলে উনি ওনার হাতের ডাল দিয়ে সজোরে মাটিতে বাড়ি দিতে থাকেন। তখন সেই অবয়ব ভীষণ চিৎকার দিতে থাকে। এক পর্যায়ে সেই অবয়ব বলে, হুজুর আমাকে আর কষ্ট দিয়েন না, আমি বলছি, মানে একদম তুই থেকে আপনি আপনি বলা শুরু করে দিয়েছে। তখন হুজুর বাড়ি দেয়া থামিয়ে বলেন, বল এখন সব খুলে বল, ঘটনাটা কি, কেন এখানে এসেছিস, তোদের তো এখানে বসতি ছিল না, তো তো অন্য জায়গার, এখানে কেন আসলি, এদেরকে কেন বিরক্ত করছিস? তখন ওই অভাবটা বলে, হুজুর আমরা 203টি জিন বহু বছর আগে থেকেই গাজীপুর এলাকার ভাওয়ালের কাঁঠাল বাগানে বেশ কয়েকটা গাছে বসবাস করি, আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করিনি, কিন্তু এই লোকটা আমাদের বাসকৃত কাঁঠাল গাছগুলো কেটে তার বাড়ির দরজা জানালা বানিয়েছে। এই গাছগুলোর সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে, এই কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরাও তার ক্ষতি না করে যাব না, আমরাও তার বাড়িতে থাকতে দেব না, কারণ সে আমাদের থাকার জায়গা নষ্ট করেছে। তখন হুজুর বলেন যে গাছ আল্লাহ তাআলা দিয়েছেন, তোরা থাকবি, মানুষ তার প্রয়োজনে তো কাটবেই, মানুষের তো জানার কথা না যে এখানে তোরা থাকিস, সে তার গাছ কেটে নিয়ে গেছে, সে কি অন্যের গাছ কেটেছে, পরের গাছ কি চুরি করেছে, তার জায়গার গাছ সে কাটবে, তাতে কার কি আসে যায়, তোরা অন্য জায়গায় চলে যাবে, এটাই তো স্বাভাবিক, তোদের তো কোনো ক্ষতি করে না ইচ্ছা করে, ভালো থাকতে থাকতে এখান থেকে চলে যা, তোদের ওসব কোনো যুক্তি আমি শুনবো না, তোদের যুক্তি কি হতে পারে তা আমি খুব ভালো করেই জানি, যদি না যাস, এই যে চারা গাছটা দেখছিস না, যার বেষ্টনীর ভেতরে আছিস তোরা, এখন এই 203টাকেই এখানে নিয়ে আসব। তুই তো আসেছিস, আরো 202টা এখানে চলে আসবে, এখনই একটাও বাইরে যেতে পারবি না। তখন সেই অভাবটা বলে ওঠে যে হুজুর কিছু মনে করবেন না, আমাদের 203টা জিনকে যদি মেরেও ফেলেন আমরা প্রতিশোধ না নিয়ে যাব না, এটা আমাদের প্রতিশোধ নেয়ার একটা প্রতিজ্ঞা, আমরা মরে গেলেও এই প্রতিজ্ঞা থেকে পিছু হটব না। মারবেন? মারেন, আমরা প্রস্তুত মৃত্যুকে বরণ করে নেবার জন্য, কিন্তু আমরা যাব না, এই বংশের সবাইকে একটা একটা করে শেষ করব। এ কথা শোনার পর হুজুর কিছুক্ষণ ভাবলেন, এরপর হুজুর আবার খুব রুক্ষ মেজাজে বলে উঠলেন, তোদের একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু তোরা তো শুনলি না, এখন করুণ পরিণতি ভোগ কর। এই বলে হুজুর আবার সূরা পড়তে শুরু করলেন। তখন সবাই শুনছেন, মানে উপস্থিত যারা ছিলেন নাকি, একসাথে মানে শত শত শুকর চিৎকার করলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ। একটু পরে দেখা গেল ওইটুকু জায়গার মধ্যে ওই চারা গাছের আশেপাশে শত শত কাক ওখানে দাঁড়িয়ে আছে, একসাথে এতটুকু জায়গার মধ্যে এতগুলো কাক গাদাগাদি করে আছে, এটা দেখেই তো সবাই ভয় পেয়ে গেল, নানা ছাড়া সবাই ভয়ে ঘরের ভেতরে চলে গেল। হুজুর কোনদিকে ভ্রুক্ষেপ না করে সূরা পড়তে পড়তে তার হাতে থাকা ডালটা মাটিতে আঘাত করতে লাগলো, অর্থাৎ উনি ওই ডালটা দিয়ে মাটিতে আঘাত করছেন। তখন এই যে শখানেক যে কাক, এগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার করলো, কাকের আওয়াজ কাকা হয় কিন্তু এরা শুকুরের মতো ঘোদ ঘোদ করছিল। এরপর হুজুর সেই ডালটা চারা গাছের সাথে বেঁধে একটা পেরেক দিয়ে সেই ডালটা চারা গাছের সাথে গেঁথে দিতেই সেই অবাবগুলো মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তখন হুজুর দাদা আর নানাকে আবার একত্র করেন, কারণ দাদা তো ভয়ে ওখান থেকে চলে গিয়েছিলেন, এবং বললেন যে এখন আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই, আপনারা আল্লাহর রহমতে এখন নিশ্চিন্তে থাকতে পারবেন, সেই অবাধ্য জিনগুলোকে আমি চারা গাছের মধ্যে আটকে রেখেছি, এই পেরেক দিয়ে আটকে রাখার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, তবে সাবধান, কখনোই এই চারা গাছটা ওঠানো বা কেটে ফেলার চেষ্টা করবেন না, এই চারা গাছ আস্তে আস্তে বড় হবে, এরপর এই চারা গাছ যখন মরে যাবে তখন এই গাছের সাথে থাকা দুষ্ট জিনগুলো অন্য জায়গায় চলে যাবে, কিন্তু এই গাছ মারা যাবার আগে যদি আপনারা এই চারা গাছ উঠিয়ে ফেলেন বা কেটে ফেলেন তাহলে কিন্তু এই জিনগুলো ছাড়া পেয়ে যাবে, আর আপনাদের ক্ষতি করবেই, তাই এই গাছের ব্যাপারে সাবধান। তবে একটা কথা মনে রাখবেন, এই জিনগুলোর কথাই যুক্তি রয়েছে, কারণ যে কাঠগুলো দিয়ে আপনি ঘরের আসবাবপত্র দরজা জানালা তৈরি করেছেন, ওরা দীর্ঘদিন থাকার কারণে এই কাঠের সাথে ওদের একটা বিশেষ সম্পর্ক হয়ে গেছে, যার কারণে ওরা এখানে চলে এসেছে, ওদের আমি হত্যা করতে পারি না, হ্যাঁ আমি করতাম, কিন্তু 203টি জিনকে আমি যদি একসাথে হত্যা করি এতে করে আল্লাহ আমার উপর নাখোশ হবেন, কেননা এরা যে আপনাদের উপর জুলুম করছে এটাও যেমন সত্য, ওরাও কিন্তু বাধ্য হয়ে এখানে এসে এই কাজগুলো করছে, এটাও সত্য, ওরা পূর্বে কারো উপর কোনো জুলুম করেনি, আপনাদের উপর যেহেতু করছে এবং আমার কথার পরেও আপনাদের উপর প্রতিশোধ নিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ, তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কি, আমি ওদেরকে এভাবে হত্যা করতে পারি না, তাই এমন একটা পদ্ধতি করে দিয়েছি ওরা আপনাদের কাছে আর আসবে না, গাছগুলো বড় হবে, বিশেষ করে এই গাছটা বড় হবে, কিন্তু একটা সময় গাছটা মারা যাবে, ওরাও এখান থেকে চলে যাবে, এই বাড়ির সাথে ওদের যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল যার কারণে ওরা এসেছে, এই সম্পর্কটাও কেটে যাবে, ওরা আর আসবে না, ওরা চলে যাবে, তবে সাবধান, গাছটা কোনোভাবেই কেউ যেন না কাটে, কেউ তুলে না ফেলে, এই কথা উনি বলে দিলেন। এরপর হুজুরকে পারিশ্রমিক দিতে চাইলে উনি কোনোভাবেই নেননি, উনি রাতেই আবার কারণবাজারের এই আম্বরশাহ মসজিদে চলে আসেন আর কি। এরপর আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক চলতে থাকে। 1990 সালে দাদার বড় ছেলে মানে এই যে রবিন ভাইয়ের বাবার সাথে নানার মেজো মেয়ে মানে ওনার আম্মার বিয়ে হয়। সবকিছু সুখে শান্তিতেই চলতে থাকে আলহামদুলিল্লাহ। তবে 2007 সাল থেকে এমন সমস্যা আবার শুরু হয়ে যায় যার কারণে কি ওনাদের পরিবারের 5 জনকে একদম শেষ হয়ে যেতে হয়, আবার এই বাড়িটা ছেড়ে দিতে বাধ্য হন। প্রিয় লিসেনার্স, এই বাড়িটা ছেড়ে দিলেও এখন কিন্তু একটি কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছেন, মূলত অফিসিয়াল কার্যক্রম চলে। সঙ্গত কারণে সেই বাড়ির ঠিকানাটা উনি দেননি, আমরাও বলতে পারছি না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, গাছ কাটার পর সেই গাছের কাঠ দিয়ে দরজা জানালা ফার্নিচার তৈরি করা হয়েছে আর তাতেই এই ধরনের বিপদ। এরকম একটা বিষয় কিন্তু আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিব আমাকে বলেছিল যে তাদের দেশের বাড়িতে একটা ছোট্ট আলমারি রয়েছে, রাতের বেলা সেই আলমারির ভিতরে শব্দ হয় যেটা এখনো হয়। এই বিষয়ে উনি জানার চেষ্টা করলেও ওনার পরিবারের সদস্যরা এই বিষয়ে ওনাকে এখনো তেমন কিছুই বলেনি যে আসলে এটা কেন হয়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, রবিন ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও পাব। এই ঘটনাটা আসলে অন্যরকম লেগেছে। ওই জায়গায় কোনো জিনের বসতি ছিল না, কেউ জিন চালান করেনি, কালো জাদু করেনি, অথচ ওই গাছের কাঠের সাথে ওরা চলে এসেছে। যেদিন থেকে এই বাড়িতে তারা থাকা শুরু করেছে তখন থেকেই সমস্যা। তবে সমস্যাটা দীর্ঘদিন হয়নি। শুরু থেকে যদি আমি শেষ ধরি, অর্থাৎ এই যে কারণবাজারের আম্বরশাহ মসজিদের যিনি ইমাম সাহেব উনি এসেছিলেন, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে আল্লাহর রহমতে এই সমস্যাটা দূরীভূত হয়। তবে 2007 সালে আবার এই সমস্যাটা কেন শুরু হলো এটা কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করছে। যদিও বা রবিন ভাই এই বিষয়ে এই ঘটনায় কিছু লেখেননি, যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে আমি তাকে অনুরোধ করব পরবর্তী যদি কোনো ঘটনা উনি পাঠান, এই বিষয়ে যদি বিস্তারিত মানে কোনো বিবরণ আমরা পাই তাহলে আমার মনে হয় আমাদের যেই একটা আকাঙ্ক্ষা সেইটা কিছুটা হলেই মানে এটা নিবৃত হবে বলে আমার কাছে মনে হয়। আশা করি লিসেনাররাও মনে হয় বুঝতে পারবেন কেন 2007 সাল থেকে আবার এটা শুরু হল। তো এটা জানার অপেক্ষায় আমরা থাকলাম। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আফতানস ইউটিউব চ্যানেলে ফিয়ার উইথ টুয়েসডে নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফতান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।